أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون. يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين. الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم. الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل. فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم. إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين.
القتال বাংলা মিডিয়ার পরিবেশনায় উস্তাদ আবু ইয়াহইয়া হাফিজাহুল্লাহ এর বয়ান, মৃত্যুর যন্ত্রণা ও শাহাদাতের স্বাদ।
একটি বুলেট লাগবে যেদিন আমার বক্ষপানে, আসবে নেমে জান্নাতি ওই হুরপরিগিল মানে। একটি বুলেট লাগবে যেদিন আমার বক্ষপানে, আসবে নেমে জান্নাতি ওই হুরপরিগিল মানে। সেদিন আমি ধন্য হব, ধন্য হব রে, সেদিন আমি ধন্য হব, ধন্য হব রে, সেদিন আমি ধন্য হব, ধন্য হব রে, সেদিন আমি ধন্য হব, ধন্য হব রে।
السلام عليكم ورحمة الله
وبركاته.
اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله. علانيته وسره فأهل أنت أن تحمد وأهل أنت أن تسجد وأهل أنت أن تطاع. لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا. اللهم صل على محمد بعدد من صلى وصام وبعدد من قال وقام وبعدد كل معلوم لك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال تعالى كل شيء هالك إلا وجهه. সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এই পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীতে আছি। আমরা সকলেই জানি যে এই পৃথিবীতে একদিন আমরা ছিলাম না, বর্তমান আমরা এই পৃথিবীতে আছি। তেমনি ভাবে এটাও নিশ্চিত যে আমরা পৃথিবীতে কেউ থাকব না। আমরা জানি আজ থেকে 100 বছর পূর্বে জন্মগ্রহণ করেছে এমন মানুষ খুব কম পাওয়া যাবে, অথবা আমরা আজকে যারা আছি আজ থেকে 100 বছর পর দেখা যাবে যে তাদের অনেকেই নেই, চলে গেছে। সুতরাং মৃত্যু এটা একটি অনিবার্য সত্য যেটা সকলের জীবনে অবশ্যই আসবে, এবং এই পৃথিবীটা এটা স্বাভাবিক হচ্ছে মুসাফিরখানা, এখানে আমরা চিরদিন কেউ থাকব না। অবশ্যই অবশ্যই পৃথিবী থেকে চলে যেতে হবে অপর একটি জগতে। ওই অপর জগতে যাওয়ার যে দরজা সেটা হলো মৃত্যু। মৃত্যু ছাড়া অপর জগতে যাওয়াটা কোনোভাবে সম্ভব না। আল্লাহ তাআলা বলছেন যে কুল্লু নাফসিং দায়িকাতুল মউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করবে। মৃত্যুর স্বাদ থেকে কোন ব্যক্তি বাঁচতে পারবে না, মৃত্যু সকলকে অনিবার্যভাবে এটাকে গ্রহণ করতে হবে, মৃত্যু থেকে পালিয়ে সে কখনোই বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, যে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধু মহান আল্লাহ তাআলা ছাড়া, মহান আল্লাহর সত্তা ছাড়া বাকি সবকিছু একদিন কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বরং যে মালাকুল মাউত পৃথিবীর সকল কিছুর প্রাণ গ্রহণ করে, সে মালাকুল মাউত একদম কি করবে, মৃত্যুবরণ করবে, তাকেও মরে যেতে হবে। এই জন্য মৃত্যু একটি অনিবার্য সত্য, আর এটা এমন একটি অনিবার্য সত্য এটা থেকে পালানোর কোন উপায় নেই। আমরা এটা থেকে পালিয়ে যেখানেই যাই এটা আমাদেরকে কি করবে, কিছু কিছু ধাওয়া করবে। আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, অর্থাৎ তোমরা যেখানেই যাও মৃত্যু তোমাদেরকে নাগালে পাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের মধ্যে কি করো অবস্থান করো, সুউচ্চ সুদৃঢ় দুর্গের মধ্যে যে তোমরা অবস্থান করো, তবু মৃত্যু তোমাদের নাগাল পাবে, মৃত্যু থেকে তোমরা কখনোই পালাতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এই মৃত্যু থেকে যারা পলায়ন করে, পলায়ন করতে চায়, অর্থাৎ মৃত্যু থেকে যারা বাঁচতে চায়, তাদের ব্যাপারে একটি দৃষ্টান্ত দিয়েছেন, যে সে হলো ওই খেকশিয়ালের ন্যায় যে খেকশিয়াল ঋণ নিয়েছে জমিনের কাছে। এখন জমিন তার কাছে বলতেছে যে তুমি কি করো, আমার টাকা যে ঋণ নিয়েছো সেটা দিয়ে দাও। তখন খেকশিয়ালকে এটা বললো, তখন খেকশিয়াল দৌড়া শুরু করলো, সে দৌড়াচ্ছিল 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 আর হাঁপাচ্ছিল। সে হাঁপাইতে হাঁপাইতে যখন খুব ক্লান্ত হয়ে গেল তখন সে তার গর্তের মধ্যে ঢুকলো। গর্তের মধ্যে যখন ঢুকলো তখন জমিন বলতেছে ইয়া সাহালাব দেয়নি, যে হে খেকশিয়াল তুমি আমার ঋণ পরিশোধ করো, আমার ঋণ দিয়ে দাও। তাহলে এমন যেমন খেকশিয়াল জমিনের কাছে ঋণ নিয়েছিল কিন্তু সে জমিন থেকে যেখানেই যাক জমিন তার নিচে হাতেই থাকবে, এমনি ভাবে যারা মৃত্যু থেকে পলায়ন করে তারা পলায়ন করে যেখানেই যাও যেখানে যে অবস্থান করুক মৃত্যু তাদের অনিবার্য ভাবে আসবে, মৃত্যু থেকে কোনোভাবে কি করতে পারবে না, মানুষ বাঁচতে পারবে না। এটা একটি অনিবার্য সত্য এবং এটা আমরা বিশ্বাস করি, কিন্তু বিশ্বাসটা আমাদের ওই ইয়াকিন না, দৃঢ় বিশ্বাস নেই। এই জন্য দেখা যায় যে আমরা অনেকেই মৃত্যুকে মৃত্যুবরণ, আমাদের জিন্দগিটা যেন এভাবে চলছে যে আমাদেরকে হয়তো মরতে হবে না, এই পৃথিবীর মধ্যে চিরকাল থাকবো। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে মৃত্যু যে আসবে, আল্লাহ তাআলা সকলের মৃত্যু কখন হবে লিখে রেখেছেন, তার এক মুহূর্ত আগেও হবে না পরেও হবে না। আল্লাহ তাআলা বলছেন যে লিকুল্লি উম্মাতিন আজাল ইদা যা আজালুহুম ফালা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন, প্রত্যেকটি জাতির জন্য আমি একটি নির্দিষ্ট সময় ঠিক করে রেখেছি, ইদা যা আজালুহুম যখন তাদের ওই নির্দিষ্ট সময়টি আসবে, ফালা ইয়াস্তাখিরুনা সাআ ওয়া লা ইয়াস্তাকদিমুন, তখন তারা সামান্য সময় তরাও করতে পারবে না, বিলম্ব করতে পারবে না, আগেও নিতে পারবে না, পিছিয়ে নিতে পারবে না, বরং ওই নির্দিষ্ট সময় কি হবে, মৃত্যু হবে। আল্লাহ তাআলা আরো বলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা, যখন কোন ব্যক্তির মৃত্যু আসে তাহলে আল্লাহ তাআলা কোন প্রাণীর যখন মৃত্যু আসে তখন আল্লাহ তাআলা তাকে কোনো বিলম্ব করেন না, মানে তার মৃত্যুটাকে বিলম্ব করে দেন না, ঠিক সময়ে দেয়। সুতরাং মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নেই। আমরা যদি ঘরে বসে থাকি এমন এক ঘর তৈরি করি যেখানে কোনো প্রাণী পশু পাখি কোনো কিছু ঢুকতে পারবে না, কখনো গাড়িতে না উঠি অ্যাক্সিডেন্টের ভয়ে, এবং এমন ভাবে জীবনযাপন করি যাতে করে আমার কোনো রোগ না হয়, সমস্ত কিছু সুন্দরভাবে চলি, তারপরও একদিন মৃত্যু আসবেই, মৃত্যু থেকে বাঁচা কোনো উপায় নেই। দেখুন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি তিনি কতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, অনেক অনেক যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, নিজ হাতে হাজার হাজার কাফেরকে তিনি কি করেছেন, হত্যা করেছেন। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের পুরো জিন্দেগি ইসলাম গ্রহণ করার পর জিহাদের এক ময়দান থেকে আরেক ময়দান, এক ময়দান থেকে আরেক ময়দান, যার পুরো ইতিহাস সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ মুহূর্তে যখন তিনি মৃত্যুশয্যায় শহীদ, তখন তিনি বলতেছিলেন হায় আমি মৃত্যুকে যত জায়গায় মৃত্যু পাওয়া যাবে বলে ধারণা করা যায় সব জায়গায় খুঁজেছি, যত জায়গায় মৃত্যুকে পাওয়া যাবে বলে আমার ধারণা ছিল আমি সব জায়গায় মৃত্যুকে তালাশ করেছি, কিন্তু আজকে আমার মৃত্যু হচ্ছে বিছানার মধ্যে, আজকে আমার মৃত্যু হচ্ছে বিছানার মধ্যে। যে এত এত মৃত্যুর পিছনে আমি দৌড়লাম কিন্তু আমার আমাকে মৃত্যু করলো না, ধরতে পারলো না, বরং আজকে মৃত্যুটা হলো আমার বিছানার মধ্যে। তারপর তিনি বলতেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণের পর আমার নিকট সর্বশ্রেষ্ঠ আমাল হলো ওই রাত্রিতে, যে রাত্রিতে আমি ঘোড়ার উপর সওয়ার হয়ে বসে আছি, ঝাঞ্ঝা বাবু বইতেছে, আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, আর আমি ঘোড়ার উপর চড়ে সেই বৃষ্টি থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছি, ঘোড়াটাকে এদিকে নিচ্ছি ওইদিকে নিচ্ছি, এই চেষ্টা করতেছি এবং অপেক্ষা করতেছি কখন সকাল হবে এবং আমি শত্রুদের উপর আক্রমণ করব। তারপর তিনি বলছেন যে হায় দেখো আমি তো চলে যাচ্ছি, এই যে আমার ঘোড়া আমার অস্ত্রগুলো, তোমরা এগুলোকে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য দান করে দিও। আমার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন, এত এত জিহাদে গিয়েছেন, এত এত কাফেরকে হত্যা করেছেন যে আশ্চর্য হয়ে যায় ইতিহাস তার ইতিহাস লিখতে গিয়ে। কিন্তু এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হলো কোথায়, বিছানার মধ্যে। এই জন্য মৃত্যু মানুষের জন্য আল্লাহ তাআলা যে সময় যেখানে রেখেছেন সেখানেই হবে, আগে পিছে হবে না। সুতরাং মৃত্যু থেকে আমরা যদি শত দূর পালানোর চেষ্টা করি, আসমানের উপর চড়ে যাই, জমিনের নিচে ঢুকে থাকি, তবু মৃত্যু একদিন আসবে। আর এই মৃত্যুর ভয়, মৃত্যুকে ভয় করা, এটা ছিল মোনাফিক, যাদের মনে মৃত্যুর ভয়, অর্থাৎ তার ভিতর নিফাক অবশ্যই আছে, অর্থাৎ সে মারা যেতে হবে, এই জিনিসটাকে সে ভয় করতেছে। কেন? আল্লাহ তাআলা বলতেছেন, মুনাফিকরা বলে আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়াক্বাদু লাউ আতাউনা মা কুতিলু, যে সমস্ত ব্যক্তিরা পিছনে বসে থাকে এবং তার ভাইদেরকে বলে লাউ আতাউনা মা কুতিলু, যে সমস্ত সাহাবাগণ শহীদ হয়ে গেছে, যে এরা যদি আমাদের কথা শুনতো তাহলে আজকে কি হতো না, নিহত হতো না। তখন আল্লাহ বলেন কুল, আপনি বলে দিন ফাদরাউ আন আনফুসিকুমুল মাউত ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা নিজেদের মৃত্যুটাকে ঠেকাও না, তোমরা নিজেদের মৃত্যুটাকে ঠেকাও না, তোমরা তো নিজেদের মৃত্যুটাকে ঠেকাইতে পারতো না, তোমাদের তোমরাও তো একদিন মারা যাবে, তবে কিভাবে বলতেছো যে আমাদের কথা শুনলে তারা কি করতো না, মৃত্যুবরণ করতো না। এভাবে আল্লাহ তাআলা আরো বলতেছেন ওয়াকুলুল্লাযীনা আমানু লাউলা নুসিলাত সূরা, ঈমানদাররা বলে কেন কোন সূরা অবতীর্ণ হয় না, ফাইদা উনসিলাত সূরাতুন মুহকামা, অতঃপর যখন স্পষ্ট ব্যর্থহীন কোন সূরা অবতীর্ণ হয়, তখন আপনি দেখতে পারবেন ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরের মধ্যে কি রয়েছে, বেধি রয়েছে, নেফাকি রয়েছে, যে তারা আপনার দিকে তাকিয়ে রয়েছে মৃত্যু ভয়ে মূর্ছা প্রাপ্ত আতঙ্কগ্রস্ত ব্যক্তির নিয়ে তাকিয়ে আছে। যখন জিহাদের আয়াত নাযিল হয় তখন এদের অবস্থাগুলো এই হয়। তারপর আল্লাহ বলছেন ফাউলা লাহুম, তাদের জন্য ধ্বংস। সুতরাং মুনাফিকরা মৃত্যুর ভয়ে জিহাদের মধ্যে যেত না, এই জন্য আল্লাহ বলতেছেন যে তাদের জন্য কি ধ্বংস। সুতরাং মৃত্যুকে ভয় করা এবং মৃত্যুর ভয়ে আল্লাহর বিধান পালন করতে দেরি করা, এটা হলো মোনাফিকের আলামত এবং এটা একটি মোনাফিকি এবং আল্লাহর উপর যে বিশ্বাস থাকা দরকার এই বিশ্বাসের ঘাটতির কারণে এমনটি হয়। দ্বিতীয় একটা বিষয়, মৃত্যু তো সকলের আসবে, কিন্তু মৃত্যু দুই ধরনের, একটা হলো স্বাভাবিক মৃত্যু আর একটা কোন মৃত্যু, শাহাদাতের মৃত্যু, শহীদ মৃত্যু। দুই মৃত্যুর মধ্যে পার্থক্য দেখেন, যেটা স্বাভাবিক মৃত্যু এটা এত এত কষ্টকর, যেটা এত এত কষ্টকর যেটা সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নেই। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই নিশ্চিত আসবে, যালিকা মা কুনতা মিনহু তাহিদ, সেটা তো সেই জিনিস যা থেকে তোমরা কিসের চেষ্টা করো, পালানোর বাঁচার চেষ্টা করো, এই মৃত্যু যন্ত্রণা একদিন না একদিন অবশ্যই তোমাদের নিকটে আসবে। তারপর আল্লাহ তাআলা বলতেছেন যে জালিম যারা হবে, অন্যায়কারী যারা হবে তাদের জানটা, যারা কাফির হবে তাদের জানটা আল্লাহ তাআলা কিভাবে গ্রহণ করবেন ফেরেশতারা, এটা বলতেছেন ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজসাউনা আযাবাল হুন, যে হে নবী ওয়ালাউ তারা, যদি আপনি দেখতেন ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত, যখন এই জালেম গুলো মৃত্যু যন্ত্রণায় কাতরায়, মৃত্যু যন্ত্রণায় থাকে, তখন যদি আপনি তাদের দিকে দেখতেন যে তাদের অবস্থাটা কি হয়, যে ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাতগুলোকে প্রসারিত করে দিয়েছে এবং বলছে আখরিজু আনফুসাকুম, জালেম তোদের জানগুলো বের কর বের কর, আল ইয়াওমা, আজ তুজজাউনা আযাবাল হুন, তোদেরকে দেয়া হবে লাঞ্ছনাদায়ক কঠিন প্রতিদান শাস্তি, তোদেরকে আজকে প্রদান করা হবে। এভাবে ফেরেশতারা তাদের জান কি করতে হবে, বের করতে থাকবে। শুধু কাফের না, অনেকে ধারণা করে যে মুমিন হলে তার হয়তো কি হবে না, মৃত্যুর কষ্ট হবে না, আসলে এই ধারণাটা ভুল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হাদিসটা অনেক কিতাবে, বুখারী সহ অনেক কিতাবে আসছে, যে আমার ধারণা ছিল যারা মুমিন তাদের হয়তো কি হবে না, মৃত্যু কষ্ট হবে না, কিন্তু আমার এই ভুলটা ভেঙেছে যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু সজ্জায় দেখেছি। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তো আমার ঘরে হয়েছিল, আমি দেখতেছিলাম রাসূলের সামনে পানির পাত্র রাখা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, আবার জ্ঞান আসছিল, এবং জ্ঞান আসলে তিনি তার দুই হাত পানির পাত্রের মধ্যে ঢুকাতেন এবং কি করতেন, চেহারা মাসে করতেন, মুছতেন এবং বলতেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা অনেক অনেক যন্ত্রণা, নিশ্চয়ই মৃত্যুর অনেক অনেক যন্ত্রণা, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলতেন। তাহলে রাসূলের মৃত্যু যদি এমন হয় তাহলে আপনার আমার জীবনের একটু খেয়াল করি, কত কি করেছি, কত অপরাধ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নিষ্পাপ, যার জীবনে কোনো গুনাহ ছিল না, আল্লাহ তাআলা জীবনের আগের পরে সব গুনাহ মাফ করে দিয়েছেন, তার মৃত্যু এমন ছিল, তো আপনার আমার মৃত্যুটা কেমন হবে? ওলামায়ে কেরাম বলতেছে যে অনেকে ধারণা করে যে কাফেরের মৃত্যুর কষ্ট মুমিনের মৃত্যু কষ্ট না, আসলে বিষয়টা এমন না, মুমিনের মৃত্যুর কি হবে, কষ্ট হবে, তবে মুমিনের মৃত্যুর কষ্টটা একটু কম লাগবে, কারণ সে সামনে দেখতে পাবে যে তার কি সামনে পরকালের তার হিসাব সুন্দর হবে, জান্নাত হবে, এই জন্য তার কষ্টটা একটু কম হবে, কিন্তু কষ্ট সকলেই হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে যুদ্ধের ময়দানে তরবারির হাজারটা আঘাতের চেয়ে, হাজারটা আঘাতকে কেউ কাউকে খোঁচাচ্ছে তরবারি দিয়ে, সমস্ত শরীরের মধ্যে তরবারি দিয়ে আঘাত করা হচ্ছে, এর চেয়েও কষ্টদায়ক হলো একজন ব্যক্তি বিছানার মধ্যে মৃত্যুবরণ করবে। তিনি বলতেছেন যে ব্যক্তি শহীদ হবে না সেও তো কি করবে, মারা যাবে, কিন্তু সর্বশ্রেষ্ঠ মৃত্যু তো ছিল শাহাদতের মৃত্যু, কিন্তু পার্থক্য হলো দুই মৃত্যুর মধ্যে, যে ময়দানের মধ্যে যে হাজার হাজার তরবারির খোঁচা আঘাত খাওয়ার চেয়ে শ্রেষ্ঠ কঠিন হবে, অত্যন্ত কষ্ট হবে, যে একবার শুধু বিছানার মধ্যে মৃত্যুবরণ করা। তাহলে এটা কে বলতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে তাদের যদি মৃত্যুর, তাদের যদি এইভাবে এই মত হয় তাহলে আপনার আর আমার কি অবস্থাটা হবে, মৃত্যু কষ্টটা কত যন্ত্রণাদায়ক হবে, আপনি আমি কি এই মৃত্যুর কষ্ট সহ্য করতে পারবো, কখনোই না। এই জন্য আসলে আমাদের এই যে জানটা প্রাণটা, এটা আমাদেরকে কে দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের মাল সম্পদ সবগুলো কে দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন। দেখেন আল্লাহ তাআলা কত রহমান, কত রহিম, দয়ালু, তিনি আমাদের জান মাল দেওয়ার পর বলতেছেন কি বলছেন, যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জান ও মাল জান্নাতের বিনিময়ে কি করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। তারা আল্লাহ রাস্তায় কিতাল করে, তারা নিজেরাও শহীদ হয় এবং অন্যকেও কি করে হত্যা করে, অন্য কাফেরদেরকে হত্যা করে এবং নিজেরাও কি হয়ে যায়, শহীদ হয়ে যায়। তাহলে আল্লাহ তালা আমাদেরকে জানটা কে দিল, আল্লাহ তালা মালটা কে দিল, আল্লাহ তালা, এবং আল্লাহ তালা আবার আমাদের থেকে কি করতেছেন, এই জানমাল কি ক্রয় করে নিচ্ছেন, বিনিময়ে কি জান্নাত। তাহলে আল্লাহ তাআলা আমাদের নিকট জানমাল কি করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন, আমরা বিক্রি করে ফেলেছি। আল্লাহ তাআলা অপরায়তে বলতেছেন, ফাল ইউকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াশুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার জীবনের বিনিময়ে আখিরাতকে ক্রয় করে নিয়েছো, যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার জীবনের বিনিময়ে আখিরাতকে ক্রয় করে নিয়েছো, ফাল ইউকাতিল, তারা যেন কি করে, কিতাল করে। তাহলে আল্লাহ তাআলা তো আমাদের নিকটে কি করছেন, জান্নাল ক্রয় করে নিয়েছেন, আর আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যারা বিক্রি করছো তারা কি করো, কিতাল করো, কারণ তোমাদের সাথে আমাদের সাথে চুক্তি তো হয়ে গেছে, তোমরা আমাকে জান্নাল দিবা আর আমি তোমাদেরকে জান্নাত দিব, সুতরাং তোমরা যদি জান্নাল না দাও আমি জান্নাত দিব কিভাবে, সুতরাং তোমরা কিতাল করে আমার রাস্তায় কি করে দাও, তোমাদের জানটাকে দিয়ে দাও। তারপর আল্লাহ বলতেছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, এই যে প্রতিশ্রুতি যে মুমিনরা আমাকে জান্নাত মাল দিবে এবং আমি আমি তাকে কি দিব, জান্নাত দিব, এ ব্যাপারে আল্লাহ তাআলা কি অত্যন্ত সত্যবাদী, ওয়াদাল্লাহি হাক্কান, আর এই সত্য ওয়াদাটা আল্লাহ করেছেন কোথায়, তাওরাতি ওয়াল ইনজিল কুরআন, তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে এবং কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন, ওমান আউফা বি আহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে অত্যধিক ওয়াদা পূরণকারী আর কে আছে, ফাস্তাবশিরু বিবাইআইকুমুল্লাযী বায়আতুম বিহ, সুতরাং তোমরা আল্লাহর সাথে যে লেনদেন করেছো এ ব্যাপারে কি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও, আনন্দিত হয়ে যাও। তাহলে এই যে আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ তাআলার সাথে আমাদের এই ওয়াদা প্রতিশ্রুতিবদ্ধ আমরা হয়ে গেছি, আল্লাহ তাআলা অপরাজিত বলেছেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, মুমিনদের মধ্যে কিছু সত্যবাদী পুরুষ আছে, মুমিনদের মাঝে মুমিনদের থেকে কিছু সত্যবাদী পুরুষ আছে, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু, এই সত্যবাদী পুরুষরা কি করে, মা আহাদুল্লাহ আলাইহি, মুমিনদের মধ্যে কিছু পুরুষ রয়েছে যারা সত্যায়ন করেছে, কি সত্যায়ন করেছে, মা আহাদুল্লাহ আলাই, অর্থাৎ আল্লাহর সাথে যে তাদের এই প্রতিশ্রুতিটা সেটা তারা কি করেছে, সত্যায়ন করেছে, ঠিক রেখেছে, কি করে, ফামিন হুম মান কাদা নাকবা, তাদের মধ্য থেকে কেউ কেউ তো তাদের উদ্দেশ্য পৌঁছে গেছে, তাদের যে উদ্দেশ্য ছিল সেটা পৌঁছে গেছে, পূরণ করে ফেলছে, অমিন হুম মাইয়ান তাদের, এবং তাদের মধ্য থেকে কেউ কেউ অপেক্ষা করছে, অর্থাৎ আল্লাহর সাথে আমাদের ওয়াদা হয়েছিল প্রতিশ্রুতি হয়েছিল জানমাল দিব, সুতরাং এই জানমাল কেউ কেউ তো দিয়ে শহীদ হয়ে গেছে, আর কেউ কেউ কি করতেছে, ইতাল করতেছে আর অপেক্ষা করতেছে যে কবে আমার কি হবে, কবে আমি শহীদ হয়ে যাবো, আল্লাহকে জানমালটা দিয়ে জান্নাত দিব, আল্লাহ বলে অমা বাদ্দালু তাবদীলা, আর তারা এই তাদের প্রতিশ্রুতির মধ্যে সামান্যতম পরিবর্তন করেনি, তারা যে আল্লাহর সাথে এই প্রতিশ্রুতি করেছিল এটার উপর তারা এখনো কি রয়েছে, দৃঢ় রয়েছে, আর এই সত্যবাদীদের সত্যতার কারণে আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন, প্রতিদান দিবেন, সুতরাং যারা তাদের জানমালকে আল্লাহর রাস্তায় দিচ্ছে তারাই হলো সত্যবাদী, আর যারা দিচ্ছে না তারা হলো কি, মিথ্যাবাদী, আল্লাহ বলেন ওয়ুআযিবাল মুনাফিকিনা ইনশা ইয়াতুব আলাইহিম, আর আল্লাহ তার মুনাফিকদেরকে শাস্তি দিবেন আর যদি তিনি চান তাদেরকে ক্ষমা করতে পারেন, তাহলে এই জন্য তাহলে আমাদের এই জান্নাল মহান রব্বুল আলামিন দিয়েছেন, তারপর তিনি কোরাই করে নিয়েছেন আমাদেরকে জান্নাত দিবেন, এবং এই জান্নাত জান্নালের ব্যাপারে বলতেছেন যে যারা এই তো ওয়াদা প্রতিশ্রুতি কেনা বেচা তো হয়ে গেছে, সুতরাং সত্যবাদী ওই সমস্ত ব্যক্তি যারা এই প্রতিশ্রুতি এখনো ঠিক রাখছে, তাদের মধ্য থেকে কেউ কেউ শহীদ হয়ে গেছে আর কেউ কেউ কি করতেছে, অপেক্ষা করছে, আমরা তো সকলেই দাবি করি আমরা কাকে ভালোবাসি, আল্লাহ তাআলাকে ভালোবাসি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমরাই হলাম মুসলিমরা হলাম আল্লাহর সবচেয়ে প্রিয় জাতি, দেখেন ইহুদি খ্রিস্টানরা দাবি করতো, তারা বলতো নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাহু, যে আমরা হলাম আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি, আমরা হলাম কি আল্লাহ তাআলার সন্তান, এরকম করে দাবি করতো, তারা বলতো নাহনু আবনাউল্লাহ ওয়া হিব্বাহু, এরকম দাবি করতো যে আমরা আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি, এইভাবে তারা ভালোবাসার দাবি করছে, তখন আল্লাহ তাআলা বলতেছেন যে কুল, আপনি বলুন ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউলিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত, কয় আপনি বলুন ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদিরা, ইন জাআমতুম, যদি তোমরা দাবি করো আন্নাকুম আউলিয়াউলিল্লাহ মিন দুনিন নাস, মানুষ ব্যতীত অন্য অন্য মানুষের চেয়ে তোমরাই হলে আল্লাহর কি সবচেয়ে প্রিয় ব্যক্তি, তাহলে ফাতামান্নাউল মাউত, তাহলে তোমরা কিসের কামনা করো, মৃত্যু কামনা করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, একটা বোঝার জন্য খেয়াল করি যে আপনি একজনকে ভালোবাসেন, আপনার মাকে ভালোবাসেন, যাকে ভালোবাসেন তার সাক্ষাৎ প্রিয়সী হবেন না, তার সাক্ষাৎকে আপনার অপছন্দ লাগবে, আপনার বন্ধু অনেকদিন থেকে দেখা নেই বিদেশ থেকে আজকে আসবে এটা শুনলে আপনি অস্থির হয়ে যাবেন না, প্রতিটা মুহূর্ত যেন আপনার এক একটা ঘন্টা এমন সময় কাটবে, সময় কাটতে যাচ্ছে না, কখন আসে কখন আসে, তাহলে কেন সে তাকে ভালোবাসে এবং তার সাথে সাক্ষাতের জন্য সে উদ্বিগ্ন হয়ে যায় যে কখন দেখা হয় কখন দেখা হয়, তাহলে ইহুদিরা দাবি করতেছে আমরা কাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, তাহলে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তো তোমরা আল্লাহ সাক্ষাৎ প্রিয়সী হবে, আর তোমাদের মাঝে আর আল্লাহর মাঝে সাক্ষাতের মধ্যে বাধা কোন জিনিসটা, মৃত্যুটা, মৃত্যুটা, সুতরাং তোমরা সত্যবাদী হলে তোমরা কি করো, মৃত্যু কামনা করো, আল্লাহ বলে ওলা ইয়াতামান্নাহু আবাদা, তারা কখনোই মৃত্যু কামনা করবে না, সুতরাং তোমরা যদি সত্যবাদী হও তাহলে মৃত্যু কামনা করো, কেননা তোমরা যদি মারা যাও তখনই তো তোমাদের সাথে কি হবে, আল্লাহ দেখা হবে, তাহলে আমরা যারা মুসলিম আমরা দাবি করি কি দাবি করি, আমরা আল্লাহ তাআলাকে কি করি ভালোবাসি, আমরা আল্লাহ তাআলার প্রিয়জন, আমরা আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি, কিন্তু আমরাও কোন জিনিসকে ভয় পাই, আমরাও মৃত্যুকে ভয় পাই, আমরাও কি করতে চাই না, মারা যেতে চাই না, তাহলে ইহুদিরা দাবি করতো আমরা আল্লাহকে ভালোবাসি আমরা আল্লাহর প্রিয় ব্যক্তি, আল্লাহ তাআলা বলেন তোমরা যদি ভালোবাসো মৃত্যু কামনা করো, আমরাও দাবি করতেছি আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহর প্রিয় ব্যক্তি, অথচ আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের যে মাধ্যম মৃত্যু, এই মৃত্যু থেকে আমরা ভয়ে কি করি পিছনে ফিরে আসি, তাহলে আমাদের মাঝে আর ইহুদিদের মাঝে আমাদের ভালোবাসা ইহুদি খ্রিস্টানদের ভালোবাসার মধ্যে পার্থক্যটা কোথায়, আল্লাহ দেয়া যান, আমরা যদি আল্লাহকে দিতে না চাই তাহলে আর কি করলাম? আল্লাহ তাআলা আমাদেরকে এত এত রহমত করলেন, আমাদের জিন্দিগিতে এত এত করুণা রহমত বারাকাত দিয়ে পুরো জিন্দিগিটা ভরাই দিলেন, এই জানটা যদি আমরা আল্লাহ রাস্তায় দিতে না পারি তাহলে আর কি হবে? সাহাবে কেরাম কি ছিলেন, সাহাবে কেরামের অবস্থা কি ছিল, তারা কেমন জান্নাত প্রিয়সী ছিলেন? উহুদের যুদ্ধ, তুমুল লড়াই চলছে দুই পক্ষের, একদিকে মুমিনের বাহিনী তাওহিদবাদী দল, আরেকদিক মুশরিক শিরিকের গ্রুপ, দুই দল যুদ্ধ চলছে, তুমুল লড়াই চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, দেখে বলতেছেন যে কুমু ইলা জান্নাতিন আরদুহা সামাওয়াত ওয়াল আরদ, কুমু তোমরা দৌড়াও, তোমরা আগমন করো, তোমরা ধাবমান হও, দৌড়াতে থাকো ইলা জান্নাতিন, ওই জান্নাতের দিকে, আরদুহা সামাওয়াত ওয়াল আরদ, যার প্রশস্ততা হলো সাত আসমান এবং জমিন সমতুল্য, সেই দিকে তোমরা যাও, দৌড়াতে থাকো। উমাইয়্যা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুন আরদুহা সামাওয়াত ওয়াল আরদ, এমন জান্নাত যার প্রশস্ততা আসমান জমিন সমতুল্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। সাহাবী বলল, বাহ বাহ। রাসূলুল্লাহ বলল, মানে হায় হায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন, কি কারণে তুমি বাহ বাহ বললে, হায় হায় বললে? তখন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আমি এই কারণেই বললাম বাহ বাহ, যে আমি আশা করি যাতে করে আমি ওই জান্নাতবাসী হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফা ইন্নাকা মিন আহলিহা, নিশ্চয়ই তুমি ওই জান্নাতবাসী হবে, নিশ্চয়ই তুমি ওই জান্নাতে যাবে। সাহাবী ক্ষুধার্ত ছিল, তার কাছে কিছু খেজুর ছিল, তিনি খেজুর গুলো নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, তার আগে খাইতেছিলেন, অনেকগুলো খেজুর ছিল, দুই তিনটা খেজুর খাওয়াই, এত ইন্নাহা লাহায়াতুন তবিলা, এই খেজুর কাটা যদি আমি শেষ করি এটা তো অনেক দীর্ঘ জীবন। খেজুর গুলো ছুড়ে মারলেন, ছুড়ে মারে কাফেরদের ভিতরে ঢুকে গেলেন, ঢুকে যে যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেলেন। তাহলে সাহাবায়ে কেরাম এমন ছিলেন যে কয়েকটা খেজুর শেষ করবেন, বলতেছেন এটা তো দীর্ঘ জীবন, এতদিন দিকে তো বাঁচা যায় না, এতদিন কিভাবে আমরা বেঁচে থাকতে পারি? ঢুকে গেছেন খেজুর ফেলাই দিয়া জান্নাতের মধ্যে ঢুকার জন্য। এই ছিল সাহাবায়ে কেরাম, জিন্দিগির সামান্যতম পৃথিবীতে থাকবে এটা তারা বরদাস্ত করে পারেনি। তারা কোন দিকে ঢুকে গেছে? জান্নাতের দিকে ঢুকে গেছে, দৌড়ে গেছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াত ওয়াল আরদ, তোমরা প্রতিযোগিতা করো ক্ষমার দিকে, কারণ জিহাদের দিকে যাও, দ্রুতভাবে যাও। ওদের মধ্যে বলতেছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, প্রতিযোগিতা করো। ওয়া জান্নাতিন, ওই জান্নাতের দিকে, আরদুহা সামাওয়াত ওয়াল আরদ, যার প্রশস্ততা হলো আসমান এবং জমি সমতুল্য। এ ছিল সাহাবায়ে কেরাম, আর এ হলো আমরা। আসলে স্বাভাবিক মৃত্যু এটা তো অনেক অনেক কষ্টকর, অথচ শাহাদতের মৃত্যু এত এত স্বাদপূর্ণ, এত এত লাজ্জার, শাহাদতের মৃত্যুর মধ্যে এত এত প্রিয় যে জান্নাতে গিয়েও কোনো ব্যক্তি শাহাদতের মৃত্যুর কথা ভুলবে না, অথচ সেই মৃত্যু থেকে আমরা দূরে সরে যাচ্ছি, শাহাদতের মৃত্যু আমরা গ্রহণ করতে চাচ্ছি না। এক ব্যক্তি শহীদ হয়ে গেল, যখন জান্নাতে চলে গেল, তিনি বলতেছেন, কিলা খুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ামালুন, তিনি জান্নাতে প্রবেশ করার বলতেছেন, ইয়া লাইতা কওমি ইয়ামালুন ইয়ালামুন, অর্থাৎ হায় আফসোস, আমার জাতি যদি জানতো, আমি কি জানতো, বিমা গফার আলী রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমার রব আমাকে কেন ক্ষমা করলেন, বিমা গফার আলী রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, এবং আমাকে কেন সম্মানী করলেন, হায় এটা যদি আমার জাতি জানতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কয় জান্নাতে যাওয়ার পর কোন ব্যক্তিকে যদি বলা হয় পৃথিবীতে যা কিছু আছে সবগুলোর তোমাকে মালিক বানিয়ে দেওয়া হবে, তুমি পৃথিবীতে ফিরে যাও, সে কখনোই রাজি হবে না, কিন্তু শহীদ সে বলবে যে আল্লাহ আমাকে আবার কোথায় যেতে দাও, পৃথিবীতে যেতে দাও, কারণ শাহাদতের এত এত মর্যাদা, আমি যাতে দশ বার শহীদ হয়ে আবার কি করতে পারি, আসতে পারি, শাহাদতের এত এত স্বাদ যেটা জান্নাতে গিয়ে কোনো ব্যক্তি শাহাদতের স্বাদ কি করতে পারবে না, ভুলতে পারবে না। এই জন্য, কারণ স্বাভাবিক মৃত্যু এটা তো অনেক অনেক কষ্টকর, কিন্তু শাহাদতের মৃত্যু, কারণ আমি আমার জান কাকে দিচ্ছি, আল্লাহর জন্য আমার সবচেয়ে বেশি যে জিনিসটা এটা দিয়ে দিচ্ছি, তার চেয়ে আর বড় কি হতে পারে? কারণ ভালোবাসার সর্বশ্রেষ্ঠ মাধ্যম, সর্বশ্রেষ্ঠ প্রকাশ হলো নিজের জানকে বিলিয়ে দেয়া। এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, মা ইয়াজিদু শাহীদু মিনাল কতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিনাল কুরসা, কয় শহীদ মৃত্যুর শুধু এতটুকু কষ্ট পাবে যেভাবে কষ্টটা পায় পিঁপড়া কামড় দিলে যেমনটা লাগে, একটু কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট কে পাবে না, শহীদ পাবে না। শহীদরা কেন কষ্ট পাবে না একটা বিষয়, যে শহীদরা কেন কষ্ট পাবে না, মুমিনদেরও জান ফেরেশতারা বের করছে, শহীদদেরও জান কে বের করতেছে, ফেরেশতারা বের করতেছে। এটা বোঝার জন্য দেখুন একটা ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা, সে কি করলো, অন্যান্য মেয়েদেরকে মহিলাদেরকে কি করলো, দাওয়াত দিল, দাওয়াত দিয়ে তাদের হাতে ছুরি এবং কি দিল, ফল দিল, এবং ইউসুফ আলাইহিস সালামকে বলল যে তুমি কি করো, তাদের সামনে যাও। ইউসুফ আলাইহিস সালাম যখন তাদের সামনে গেলেন, তখন তারা ফল কাটা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে এত মুগ্ধ হয়ে গেল যে তারা ফল না কেটে নিজেদের কি করলো, হাত কেটে ফেলল। তখন কি তারা ব্যথা পেয়েছিল, মানুষের মধ্যে ঘটনা আসছে, তার একটু ব্যথা কেন কেটে পায়নি, যে ইউসুফের সৌন্দর্য দেখে তারা নিজেদের হাত কেটে ফেলেছে। ইউসুফ তো দুনিয়ার সৌন্দর্য, কিন্তু সেই জান্নাত যখন শহীদের সামনে ধরা হবে, জান্নাত যে জান্নাতে শহীদ থাকবে, সেই জান্নাত যখন শহীদের সামনে ধরা হবে, শহীদ যখন সে জান্নাত দেখবেন, তখন কি আর মৃত্যুর কষ্ট সে টের পাবে, কখনোই না। এই জন্যই শহীদরা কি পায় না, কষ্ট পায় না, যখন শহীদ দেখবে তার মাথার পাশে হুর আছে, হুররা তাকে কি করবে, বুক দিয়ে জড়াই নিয়ে অভ্যর্থনা করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, তাদেরকে পেয়ালা পান করাবে, তাহলে তখন কি আর মৃত্যুর কষ্ট তা কোনোভাবে অনুভব হতে পারে, কোনোভাবে অনুভব হতে পারে না। শাহাদত এটা অনেক অনেক বড় মর্যাদা, এটার মর্যাদা অনেক অনেক বেশি। দেখেন শহীদ যখন হয় তখন হুররা আকাশ থেকে নেমে আসে, নেমে আসে তাকে পেয়ালা পান করে, তাকে বুকে জড়িয়ে নেয়, তাহলে তখন তার সব কষ্ট কি হয়ে যায়, সে ভুলে যায়। বালাকোটের জিহাদ জানেন, যখন ইংরেজরা ভারতবর্ষ দখল করেছিল, তখন সৈয়দ শহীদ রহিমাহুল্লাহ এবং ইসমাইল শহীদ রহিমুল্লাহ নেতৃত্বে ওলামা একরাম কি করেছিলেন, জিহাদ করেছিলেন। পরে সব ওলামা একরাম বিশেষ করে বালাকোটের ময়দানে যায়, কি হয়ে যায়, শহীদ হয়ে যায়। ওই বালাকোটের ময়দানে অংশগ্রহণ করেছিল একজন মুজাহিদ, তিনি ওই বালাকোটের ময়দানে আহত হয়েছিলেন, পরবর্তীতে তিনি শহীদ হতে পারেননি, পরে বেঁচেছিলেন। তো পরবর্তীতে তিনি সব সময় জিভ বের করে উপরে ঠোঁটটা চাকতেন, সব সময় চাকতেন। তখন বাকি ভাইরা বললো যে তুমি সবসময় এটা করো কেন, এটা তো খারাপ দেখে, সবসময় কি করো চাকতেছো, এটা তো কি ভালো দেখে না। তখন বললো আসলে আমি কেন চাকি, আমি যখন সেই বালাকোটের ময়দানে ইসমাইল শহীদ রহিমুল্লাহর সাথে যুদ্ধ করতে করতে আহত হয়ে পড়ে গেলাম, অনেক বাকি ভাইরা সবাই শহীদ হয়ে পড়ে আছে, আমি দেখলাম আকাশ থেকে সুন্দর সুন্দর মেয়েরা হাতের মধ্যে পেয়ালা, পেয়ালা নিয়ে সকলের কাছে একজন একজন করে আসে, সকলকে এই পেয়ালা দিয়ে কি করতেছিল, পানি শরাব পান করাচ্ছিল। আমার কাছে একটা মেয়ে আসলো, এসে আমার মুখের মধ্যে শরাবটা ধরলো, যখন ধরলো আমি এত স্বাদ পেলাম, কিন্তু সাথে সাথে আর একটা মেয়ে এসে বলতেছে এর তো এখনো সময় হয়নি। তখন ওই মেয়েটা চলে গেল, ওই যে শরাবের স্বাদ এটা এখন পর্যন্ত আমার মুখে লেগে আছে, এই জন্য আমি আজকে পর্যন্ত ওই স্বাদ ভুলতে পারতেছি না, এই জন্য সব সময় এটা আজকে পর্যন্ত এটা কি করতেছি, চাটতেছি। আসলে এই ঘটনা শুধু এমন না, দেখা যায় সালাফে সালাহিনের জীবনে এই ধরনের ঘটনা অনেক অনেক কমা যায়। কিতাবুল জিহাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ সেই সময় তাবিঈদের এই ধরনের ঘটনা অনেক অনেক লিখেছেন। আমরা জানি আবু কুদামা রাহিমাহুল্লাহ একজন অনেক বড় আমাদের সালাফুস সালাহের মধ্যে একজন মুজাহিদ ছিলেন, যিনি জীবনটা কাটিয়েছেন জিহাদ করে করে। আবু কুদামা রাহিমাহুল্লাহ তিনি একটা ঘটনা লিখেছেন, আবু কুদামা রাহিমাহুল্লাহ উনি অনেক জিহাদ করেছেন, বিশেষ করে রোমকদের বিরুদ্ধে তিনি অনেক জিহাদের মধ্যে কি করেছেন, অংশগ্রহণ করেছেন। তা আবু কুদামা রাহিমাহুল্লাহ একবার মসজিদে নববীতে কি আছেন, বসে আছেন, যখন মসজিদে নববীতে বসে আছেন, এ সময় দেখলেন যে উনি বসে আছেন আর সামনে এরকম অনেক সাথীরা বন্ধু বান্ধবরা সবাই বসে আছেন, আরবের তখন সবাই বসে আছে, সবাই জিজ্ঞাসা করলো যে ওনার সাথে কথা বলতেছিল, তখন বললো যে হজরত আবু কুদামা তুমি আমাদেরকে এমন একটা ঘটনা শোনাও যেটা জিহাদের ময়দানে তুমি আশ্চর্য হয়েছো সবচেয়ে বেশি, এমন একটা ঘটনা আমাদেরকে শোনাও। তখন আবু কুদামা রহিমাহুল্লাহ বলতে শুরু করলেন যে আমি রোমকদের উপর আক্রমণ করবো, এজন্য ফুরাত নদীর তীরে একটা শহর আছে নাম ওই শহরের, ওই শহরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম যে আমরা রোমকের উপর আক্রমণ করবো। তা মাঝপথে আমি থেমে গেলাম, ওখানে একটা আমরা অবস্থান করলাম, আমাকে একটা উট কিনতে হবে জিহাদের জন্য। তখন আমি একটা কি করলাম, উট ওখান থেকে কেনার জন্য ওখানে অবস্থান করলাম। তা একটা মহিলা এসে আমার সাথে দেখা করলো, দেখা করে বলতেছিল যে আমার স্বামী তিনি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন, আমার কয়েকটা ছেলে ছিল সকলে জিহাদের ময়দানে যেয়ে শহীদ হয়ে গেছে, আমার ভাইরা ছিল তারাও জিহাদের ময়দানে যেয়ে শহীদ হয়ে গেছে, এখন শুধু আমার একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে। তার ছেলেটার 15 বছর বয়স, সে কোরআনের হাফেজ, হাদিস সম্পর্কে তার ভালো জ্ঞান, সে ভালো অশ্বারোহী, দেখতে খুব সুন্দর একটা ছেলে আছে, আর একটা ছোট মেয়ে আছে। তাহলে আমার এই ছেলেটাকে আমি জিহাদে পাঠাইতাম, কিন্তু সে একটা কাজে শহরের বাইরে গেছে, এখন পর্যন্ত আসতেছে না, এজন্য অপেক্ষা করতেছি, সে আসলে তো আপনার সাথে পাঠাই দিতাম। এখন যে আমি আপনাকে কিছু দিব, আমার ঘরে এমন কিছু নাই যে আমি কি করবো আপনাকে এখন দিব, জিহাদের মধ্যে দান করব, কিন্তু এত বড় একটা জিহাদ হচ্ছে আর আমি এটা থেকে বঞ্চিত থাকবো, এটা তো আমি চাচ্ছি না। তখন মহিলা ধুলোই মাথায় একটা চুল এরকম নিজের মাথা থেকে কেটে ওই চুলটা দিল, দিয়ে বলতেছে এই জিহাদ থেকে মাহরুম হবো, আমি চাই না, আমার মাথার চুলটা দিলাম যাতে করে এটা যেন মুজাহিদরা কি হিসেবে ব্যবহার করে, লাগাম হিসেবে ব্যবহার করে। তা আবু কুদামা রহিমাহুল্লাহ এই চুলটা নিয়েছেন যে ঘোড়ার লাগাম হিসেবে ব্যবহার করার জন্য বা কিছুর জন্য। তা এটা ব্যবহার নেওয়ার পর তিনি অবস্থান করলেন, কিন্তু ছেলে আর আসেনি, ছেলেটা দেখতে গেছিলেন, দেখেন পরে এনারা রওনা করে গেলেন। তারপর প্রথম মধ্যে অনেক দূর চলে গেছেন, এই সময় দেখে যে পিছন থেকে একটা কে জানি ধুলা উঠতেছে, একটা অশ্বার হয়ে আসতেছে, তার কাছে আসার পর দেখে চাচা চাচা বলতেছে। পরে ওই ছেলেটা আসলো, এসে পরিচয় দিল যে যে মহিলা আপনাকে চুল দান করেছিল ওই মহিলার সন্তান আমি, তা আমি আসছি আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করবো। তেমন তখন আবু কুদামা দেখে যে ছেলেটা একবারে ছোট, মানে 13-14-15 বছর বয়স, আর তখন তো অত আবশ্যক না ওর জন্য জিহাদ। তো বলতেছে বাবা তোমার তো কেউ নাই, মায়ের কেউ নাই, কোন কেউ দেখবে, তুমি আপাতত কোথায় যাও, ফিরে যাও, মায়ের কাছে যাও, তুমি পরে আসো, আরো বড় হলে আসো। তখন বলতেছে না না হজরত, আমাকে ফিরে দিয়ে না, আমি আমার মা আমাকে পাঠিয়েছে এবং বলছে আমাকে বিদায় জানিয়ে, শেষ বিদায় আমার মা আমাকে জানিয়ে দিয়েছে এবং আপনার সাথে দেখা করতে বলছে, আর আমি ভালো ঘোড়া চালাইতে পারি, ভালো তীরন্দাজি করি, আমাকে নেন। তখন খুব কাকুতি মিনতি করলো, তখন যুবককে সাথে নিল। পরে মুজাহিদরা সকলের রোজা ছিল, তারপর আবার রওনা করলো কিছুদিন যাওয়ার পর বিকালবেলা সবাই সায়ম ছিল, এখন খাবার রান্না করতে হবে, এখানে বসছে, এখানে তাবু গাড়লো। তাবু গাড়ার পর ছেলেটা জোর করে আমাকে খাবার দায়িত্ব দেন, আমি কম ক্লান্ত আছি, সবাই রোজা আছে, তো আমি খাবার রান্না করি। তো ওকে খাবার রান্নার দায়িত্ব নেন, তো খাবার রান্না করতেছিল আর মুজাহিদরা সবাই কি করতেছিল, অপেক্ষা করতেছিল, অপেক্ষা করতে করতে মুজাহিদরা নাকি ঘুমিয়ে গেছে। তো এই সময় উনি খাবার রান্না করতেছিল, তো উনিও ক্লান্ত ছিল, রান্না করা অবস্থায় ঘুমিয়ে গেছে। পরে আবু কুদামা এসে দেখে ছেলেটা ঘুমাচ্ছে আর খুব জোরে জোরে হাসতেছে, দাঁত বের করে করে হাসতেছে ঘুম অবস্থায়। আশ্চর্য হলো, তখন আবু কুদামা বলতেছে যে আমি অন্যান্য আমার যে সাথী ছিল সকলকে ডাকলাম, ডেকে দেখালাম যে হাসতেছিল। পরে ছেলেটা হঠাৎ উঠে গেল, উঠে যাওয়ার পর তাকে জিজ্ঞেস করলাম যে তুমি হাঁটতেছো কেন, অনেক ইয়ে করার পর সে বলতেছে যে আমি দেখলাম যে অনেক সুন্দর একটা বিল্ডিং, যেটা স্বর্ণ এবং রূপা দিয়ে তৈরি, এই বিল্ডিংটা অনেক সুন্দর একটা প্রাসাদ, ওই প্রাসাদটা অনেক সুন্দর লাগতেছিল দেখতে, এবং ওটা আবার পর্দা দিয়ে ঢাকা, কিসের একটা সুন্দর একটা পর্দা দিয়ে ঢাকা। তা দেখি বিল্ডিং থেকে সুন্দর সুন্দর অনেকগুলো মেয়ে, যাদের চেহারা চাঁদের মতো, বিল্ডিং থেকে নেমে এসে আমাকে অভ্যর্থনা জানাচ্ছিল। তা আমি ওদের একজনকে ধরতে গেলাম, তখন বলল হে মারদিয়া স্বামী, মারদিয়া উপরে আছে, উপরে যাও। তখন আমি বিল্ডিং এর মধ্যে প্রাসাদের মধ্যে প্রবেশ করলাম, দেখলাম আরো সুন্দর একটা মেয়ে, যার চেহারা সূর্যের চেয়ে সুন্দর, এত আলোকিত চেহারা। তা আমি ওকে যে ধরার জন্য, ওকে ধরার জন্য তাড়াহুড়া করতেছিলাম, তখন সে বলতেছিল যে না এখন সময় হয়নি, আগামীকাল দুপুরবেলা তোমার সাথে আমার কি হবে, সাক্ষাৎ হবে। তখন হঠাৎ তারপর আপনার ডাক দিলেন, তখন আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। তারপর পরের দিন রোমকদের সাথে তুমুল যুদ্ধ শুরু হলো, যখন যুদ্ধ চলতেছিল উভয়ের মাঝে যুদ্ধ চলতেছিল, এক পর্যায়ে মুসলিমরা বিজয় হলো, অনেক মুসলিম আহত হয়ে পড়ে পড়ে আছে, তাদের সাথীরা সবাই তাদেরকে তুলতেছে, আর আবু কুদামা রহিমাহুল্লাহ ওই ছেলের মনে মনে ওই ছেলেটাকে খুঁজতেছেন, কোথায় কোথায় চারদিকে দেখতেছেন, অনেক আহত পড়ে আছে কিন্তু ওই ছেলেকে পাওয়া যাচ্ছে না। হঠাৎ তুমি একখানে যেয়ে দেখলেন রক্তাক্ত অবস্থায় ছেলেটা পড়ে আসছে, ওকে দেখে বলল, ওকে দেখে ওর কাছে গেল, কারণ ও বলতেছিল যে চাচা চাচা আমি তো শহীদ হয়ে যাচ্ছি, আমার এই রক্ত মাখা কাপড় এটা আপনি নিয়ে যে আমার মাকে দিবেন, মাকে বলবেন যে আপনার ছেলে তার কিন্তু ওয়াদা পূর্ণ করেছে, সে লড়াই করতে করতে বিজয় এনেছে, সে পিছু হটেনি, যাতে আমার মা সান্ত্বনা পায়। আর আমার একটা ছোট্ট বোন আছে বাড়িতে, ওকে রেখে আসি, আমার তো বাবাও কি ছিল না, আমার ভাইও কোনো ছিল না, মামারাও ছিল না, এই বোনটা আমাকে খুব আদর করতো, সে ভাইয়া ভাইয়া বলতো, আমাকে কখনো বাইরে আসতে দিত না, বাইরে আসবে না, আপনি যখন যাবেন আমার ওই বোনটাকে একটু সান্ত্বনা দিন, এবং আমার মাকে দিয়ে যে আমি কি হয়ে গেছি, শাহাদত বরণ করেছি, শহীদ হয়ে গেছি। তখন আবু কুদামা তারপর বলতেছে যে চাচা ওই যে বলছিলাম আপনাকে মাপ দিয়া না, মাপ দিয়ে আমার মাথার সামনে দাঁড়িয়ে আছে। এটা বলে আবু কুদামা ওই ছেলেটি, যুবক ছেলেটি শহীদ হয়ে গেল। পরবর্তীতে আবু কুদামা রহিমাহুল্লাহ যখন ফিরে আসতেছিলেন ওই পেশ দিয়ে, ফিরে আসতে আসতে আবু কুদামা রহিমাহুল্লাহ ওই ছেলের বাপ মাকে খবর দেওয়ার জন্য ওই রেখান মুখে গেলেন, যে দেখেন ওই ছেলের ছোট বোনটা গেটে দাঁড়িয়ে আছে। তখন বললাম যে তোমার মাকে ডাকো, মার সাথে দেখা করবো। যখন মা আসলো, তখন মা এসে বলতেছে যে আপনি কি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসেছেন না সুসংবাদ দেওয়ার জন্য এসেছেন? তখন আবু কুদামা বলল যে কি করলে তুমি সান্ত্বনা পাবে আর কি হলে সুসংবাদ পাবেন আপনি? তখন বলল যদি আপনি বলেন যে আমার ছেলে সুস্বাস্থ্য ভালোভাবে ফিরে এসেছে তাহলে আপনি আমাকে সান্ত্বনা দিন, আর যদি আমার ছেলে কি হয়ে যায় শহীদ হয়ে থাকে তাহলে আমাকে সুসংবাদ দান করুন। তখন এই কথা শুনে বললো না আলহামদুলিল্লাহ আপনার ছেলে কি হয়েছে শাহাদত বরণ করেছে আল্লাহর রাস্তায়, সে পিছু হটেনি, তখন ওই মহিলা বলল আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলাহু যাকীরাতান লি, ওই সমস্ত প্রশংসা সেই সত্তা যিনি এই ছেলেকে পরকালের জন্য আমার কি বানিয়েলেন, পুঁজি বানিয়েলেন। এরকম ঘটনা হচ্ছে। তাহলে শাহাদতের মৃত্যুটা এত এত সুন্দর যে সেখানে কোনো ধরনের কষ্ট নেই, এটাই ইতিহাস দেখেন পৃথিবীর মধ্যে। আমি এটা আমার নিজের ঘটনা বলি যে আমরা জানেন গোয়েন্দা নবী কারাগার পৃথিবীর সবচেয়ে কঠিন কারাগার যেটা, এই কঠিন কারাগারে পৃথিবীর তো বিভিন্ন দেশের যত ইমানদার ব্যক্তিগুলো ওখানে বন্দী ছিল তার মধ্যে থেকে বাংলাদেশের দুজন ছিল, একজন মোবারক ভাই, হয়তো পত্রপত্রিকা অনেকে দেখছেন, আর একজন ছিল আব্দুর রশিদ। মোবারক ভাই ওখানে তো অনেক শাস্তি, এখন মাতানোর ঠিক নাই, মানসিক ভাবে ওনার ইয়া পঙ্গু করে দিয়েছে, ঠান্ডার মধ্যে রাখতো, সবসময় লাফাইতো, ব্রেনের মধ্যে আঘাত করতো, উনি এখনো আছেন। আর আব্দুর রশিদ ভাই আলহামদুলিল্লাহ উনি সুস্থ আছেন, উনি বাংলাদেশিরা জানতো না, পাকিস্তানি জানতো, পরে বাংলাদেশে আসছিল। তো ঘটনাক্রমে সৌভাগ্যক্রমে একবার ওনার সাথে আমার সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হওয়ার পর ওনার সাথে কথা বলছিলাম গোয়েন্দা নবীর কারাগারে, তিনি একটা ঘটনা শুনলেন, দেখো ওরা তো আমাদেরকে খুব খুব নির্যাতন করতেছিলেন, একবার কি হলো, আমি দেখলাম কি দেখলাম যে আমি দেখতে পেলাম যে আমাদের এক সাথীকে ওরা ধরে নিয়ে গেল, আমাদের ক্যাম্প থেকে টর্চার সেলে নিয়ে গেল, খুব চিৎকারের আওয়াজ আসতেছিল, খুব চিৎকারের আওয়াজ, কিন্তু আমরা তো একবারে খুব পরেশান হয়ে গেলাম যে সাথীতে চিৎকারের আওয়াজ আসছে, আসলে কি হচ্ছে ভিতরে। কিছুক্ষণ পর শাস্তি দেওয়ার পর যখন আমাদের একটা সাথীটাকে আবার নিয়ে এসে আমাদের সেল, ওই সেলগুলো ছিল খুব ছোট ছোট, ভালোভাবে শোয়াও যায় না, দাঁড়ানো যায় না, এমন এক অবস্থা। ওই ছেলের মধ্যে ওই সাথীটাকে ওরা কোলে করে মানে ভাসায় নিয়ে এসে ফেলাই দিল। তখন আমি সাথীটাকে দেখে আমাদের মাথা মানে কি চিন্তা নষ্ট হয়ে গেল, আমরা দেখতেছিলাম যে সাথীটার পুরো শরীর ড্রিল মেশিন দিয়ে এভাবে ফুটা করা হয়েছে, 2 ইঞ্চি নখ বসাবো এই জায়গাটা পাচ্ছিলাম না, পুরো শরীর ড্রিল মেশিনটা ফুটে আছে, তো ছেলেটা শহীদ হয়ে যাবে এই অবস্থা। এই অবস্থায় তাকে যে আমরা শোয়াবো এই জায়গাটুকু নেই, সকলে পাগুলো লম্বা করে দিলাম, দেওয়ালের হেলান দিয়ে বসলাম, এবং ওই ছেলেটার মাথাটা আমি আমার ইয়ে নিলাম, চুলের মধ্যে নিলাম। আমি হতবাক হয়ে গেছি যে কি করবো কি করবো, কিছু বুঝতে পারছিলাম না। এই অবস্থায় ছেলেটা হঠাৎ হাসি দিল, হাসি দিয়ে বলতেছে যে তোমরা মনে করছো আমি কষ্ট পাচ্ছি, আমি তো একটু কষ্ট পাচ্ছি না। এই কথা বলে ছেলেটার চোখ আরেকটা কি ওসিয়ত করলো, করার পর ছেলেটা চোখ গুলো বড় বড় করলো, শহীদ হয়ে গেল, সাথে সাথে আমরা দেখি তার যে লজ্জাস্থানটা ছিল এটা ভিজে গেছে। অর্থাৎ আল্লাহ তালা, সে তো শহীদ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তালা অন্যান্য সাথীদের সান্ত্বনার জন্য যে বুঝিয়েছে যে তার যে ইয়ে আসছিল এই জন্য লজ্জাস্থান কি হয়ে গেছে, আল্লাহ তালা বুঝিয়ে গেছে, এই জন্য পরের বস্তিতে আর কি শহীদ হয়ে গেছে। আল্লাহ তালা এই কারণটা ওনাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে কোনো কি নেই, চিন্তা নেই, এই অবস্থায় কঠিন পরিস্থিতিতে কি এতেলাম হয়ে গেছে আল্লাহ তালা। এই ঘটনাগুলো এটা তো বাস্তব, এবার নিজেদের দেখে আমার নিজ কেন ওনার থেকে শোনা, এবং উনি ওই কাহিনীর মধ্যে ছিল। ওই ওবামা আসার পর্যায়ে অনেকে ওবামা বা তার আগে অনেকে মুক্তি দিচ্ছিল, তার মধ্যে উনি একজন ছিল। তো এই অবস্থা আর কি। তো শাহাদতের মৃত্যু এটা এত এত সুস্বাদের মৃত্যু, আসলে শাহাদতটা এটা মৃত্যু না, জীবন। আল্লাহ তাআলা তো তাদেরকে মৃত্যু বলতে কি বলতেছেন, নিষেধ করতেছেন, ওলা তাসাবান্নাল্লাযিনা কুতিলু ফী সাবিলি আল্লাহ, বলবা কেন, ধারণাও করিও না যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তারা কি মৃত্যু, বরং তারা তো চিরজীবিত। তো এই মৃত্যু থেকে আমরা আজকে কি করতেছি, পিছু হটতেছি, এই মৃত্যুকে কি করতেছি, ভয় করতেছি। তাহলে আসলে শাহাদত মানে হলো জিন্দিগি, পুরো জিন্দিগি। শাহাদতের এত এত মর্যাদা, আজীব আজীব মর্যাদা, যেটা কিনা শহীদদের তো এত মর্যাদা যে শহীদদেরকে অন্য সকল মারা গেলে তাদেরকে কি দেওয়া হবে, কাপড় খুলে গোসল দেওয়া হবে উলঙ্গ করে, কিন্তু শহীদদের কি করতে হবে না, গোসল দিতে হবে না। তার জানাজার নামাজ পড়াবো কিনা, ইমাম আহমদ বিন হাম্বল বলে জানাজার নামাজ পড়া দেবে না, জীবিত ব্যক্তি কি সেটা জানাজার নামাজ, ইমাম শাকির আহমদ বলে জানাজার নামাজ নেই, জীবিত ব্যক্তি কিসে জানাজার নামাজ, ইমাম মালিক রহমাতুল্লাহ বলে জানাজার নামাজ, জীবিত ব্যক্তি কিসে জানাজার নামাজ, ইমাম আবু হানিফা নামাজ জানাজার নামাজ পড়ো, তবে তার জন্য না, তোমাদের গুনাহের জন্য নামাজটা পড়ো, ও তো জীবিত ব্যক্তি, ওর জন্য কি নামাজ পড়বা, ও তো শহীদ হয়ে গেছে। তাহলে এত এত মর্যাদা, অন্য নবীরা তারা যদি কি হয়ে যায়, শহীদ মারা যায় তাদেরও জানাজা আছে, তাদের গোসল আছে, কিন্তু শহীদদেরকে আল্লাহ একটা বিশেষ মর্যাদা দিচ্ছে, কিয়ামতের দিন তারা তাদের এই অস্ত্র সহ তাদের এই ইয়ে সহ রক্ত সহ উঠবে। হাদিসের মধ্যে আসছে যে মান জুরি হাজুরহান ফি সাবিলিল্লাহি আযজা ওয়াজাল যা ইয়াউমাল কিয়ামাহ কাহায়াতিহি লাউনুহু লাউনুদ্দাম রিহুহু রিহুল মিস, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কি করলো, নিহত হলো, শহীদ হলো, সে কিয়ামতের দিন ওই অবস্থায় উঠবে, তার রক্ত, তার শরীরে যে রক্তটা আছে তার রং তো হবে লাল, কিন্তু গন্ধ হবে কিসের, মিশকাম। বাংলাদেশের একজন আলেম, তিনি পাকিস্তানে পড়তেন, পড়ালেখা করতেন, এখনো আছেন, তো ওই আলেম পাকিস্তানে ইয়ে পড়তেন আর কি, বিনুরি টাউনে মাদ্রাসা পড়তেন। তো ওই সময় পাকিস্তানের একজন আলেম আলী শের হায়দারি, অনেকে হয়তো নাম শুনে থাকবেন, একটা ছোট ছেলে আছে পাকিস্তানে, 4-5 মিনিটের একটা বয়ান দেয় উদ্বুদ, খুব জোরছে, অনেকে হয়তো শুনতে পারেন, উদ্বুদ একটা বয়ান দেয় জিহাদের উপর, ওই ছেলের যে চাষা ছিল আলী শের হায়দারি, উনি যখন শহীদ হলেন, শহীদ হওয়ার পর ওনার মুখে শোনা, মানে যে ঘটনাটা স্বয়ং ছিল তার মুখে আমার ঘটনাটা শোনা, মাঝখানে কোনো রবি নেই। তো উনি বলতেছিলেন যখন ওই আলী শের হায়দারি শহীদ হয়ে গেলেন, তখন কি অবস্থা হলো, তার লাশটাকে কি করা হলো? ওই ওনাকে শহীদ করছে গোপনে, কোন গোয়েন্দা সংস্থা এটা জানা নেই কারা করছে। তো উনি শহীদ হওয়ার পর ওনাকে খেজুর পাতা যে ইয়ে ছিল, চাটাই ছিল, খেজুর পাতা আফগানিস্তানের মধ্যে ছিল, ওইটার উপর শোয়াই দিয়েছে। শোয়াই দেওয়ার পর রক্ত পড়ে ভিজে গেছে। পরে ওনার যখন লাশটা নিয়ে গেল তখন খেজুর পাতা গুলো যেগুলো ছিল এগুলো সুগন্ধ যুক্ত করে ভরে গেল। তো সুগন্ধ যখন ভরে গেল তখন সবাই টানাশানি করে কেউ একটু গুলির পাতা নেয়। তো এই বাংলাদেশি উনিও একটু ভাগে ব্যস্ত একটু পাতা। উনি অনেকদিন পাকিস্তানে ছিল, তারপর 3 মাস না আরো বেশি পাকিস্তানে ছিল, তারপর উনি দেশে আসছে লেখাপড়া শেষ করে পাকিস্তান থেকে। দেশে আসার পর ওই পাতাটা নিয়ে আসছিল, নিয়ে আসার পর ওনার মাকে দিল পাতাটা। মাকে দেওয়ার পর ওনার মা যখন এই পাতাটা পেল দেখে খুব ঘ্রাণ, তখনও কি আছে রক্তের ঘ্রাণটা আছে। ওনার মা আমার এক ওস্তাদের মার কাছে, ওই দুজনের খুব সম্পর্ক এবং আল্লাহ আল্লাহ মানুষ দুজনের খুব ভালো সম্পর্ক, ওনার কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর উনি বলতেছে আমি পাতাটা হাত দিয়ে নাড়ছি, তারপর 1 মাস উজু করতেছি, গোসল করতেছি, কিন্তু আমার হাতের ওই ঘ্রাণটা কি হচ্ছে এত অবস্থা। এটা একবারে নিশ্চয় যারা দেখতেছে শুনতেছে তাদের অবস্থা, আমার দেখা তাদের এই অবস্থা বলতেছে, মানে এত এত আল্লাহ তালা শহীদের রক্তের যে মিশকের আমার গন্ধ হবে এটা আল্লাহ তালা দেখে দিচ্ছেন। রাসূলুল্লাহ সত্য কথা বলছে দুনিয়ার মধ্যে, এটা তো অহরহ ঘটনা, বুঝে আসছে না এ ধরনের ঘটনাগুলো। এরকম এই যে বাংলাদেশের হাফিজুল্লাহর যে নাতি ছিল রহমতুল্লাহ, বাংলাদেশে একজনে শহীদের লাশ আসছে রহমতুল্লাহ, আফগান জিহাদে গত আফগান জিহাদে মাইন্ড বিস্ফোরণ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার অনেকদিন 1 মাসেরও বেশি পর ওনার লাশটা কোথায় নিয়ে আসছে, বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। তেমন কোন মেডিসিন টেডিসিন কিছু নেই লাশ থেকে, তখনও পাকিস্তান যখন বিমানবন্দরে নিয়ে আসছে সকলে চুমু খেতে খেতে শরীরে রক্ত সব ইয়ে করে ফেলছে যেগুলো লাগানো ছিল। তারপর ওনার লাশটা তো অনেকদিন পর আরো বাংলাদেশে আসছে, তখন তো এত উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না। বাংলাদেশে আসার পর লালবাগ মাদ্রাসার মধ্যে লাশটা দেখা হয়েছে, তখনও সুগ্রাম যারা জানা যায় যাচ্ছে বলতেছে তখনও ওই রক্তের সুগ্রাম বের হচ্ছে। এই জন্য এগুলো তো শহীদরা যে জীবিত তাদের যে রক্ত থেকে সুগ্রাম আল্লাহ তালা আমাদের কি কি করতেছেন দেখাই দিচ্ছেন, এগুলো তো আর অস্বীকার করার মতো কিছু নেই। কিন্তু এই শাহাদতের মৃত্যু থেকে আমরা কি করতেছি, পালাচ্ছি, পিছনে যাচ্ছি। আসলে শাহাদতের মৃত্যুটা এত সাজের মৃত্যু ছিল, আল্লাহ তালা যেটাকে জীবন বলেছেন, সাহাবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য বারবার দোয়া করেছেন, বারবার দোয়া করেছেন, কত হাজার হাজার সাহাবী শহীদ হয়ে গেছেন। অথচ এই শাহাদতের মৃত্যুর ভয়ে আমরা আজকে জিহাদের ময়দানে যাচ্ছি না বা জিহাদের কাজ করতে চাই না, কারণ কি যদি ধরে ফাঁসি দেয় মাইর দেয়। আসলে ইসলামের জন্য যদি আমরা কষ্ট না করি তাহলে কি স্বাভাবিকভাবে জান্নাতে যেতে পারবো? আল্লাহ বলে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত, তোমরা কি মনে করছো জান্নাতে এমনি এমনি ঢুকে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ পূর্ববর্তী ব্যক্তিদের অবস্থা এখনো তোমাদের নিকটে আসেনি। মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াসুলজিলু, যে তাদেরকে ক্ষুধা তৃষ্ণা কষ্ট ভয় ওয়াসুলজিলু প্রচন্ড কম্পন তাদের কি কি করেছে আক্রান্ত করছে। এই অবস্থা আসার পূর্বে তোমরা চিন্তা করতেছো জান্নাতে ঢুকে যাবে? হাত্তা ইয়াকুল আর-রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এমনকি এত কঠিন পরিস্থিতি এসেছে যে রসুল এবং ইমানদাররা বলতেছে আল্লাহ সাহায্য আসতেছে না কেন, আল্লাহ সাহায্য আসতেছে না কেন? এই পরিস্থিতি আসার আগে তোমরা জান্নাতে ঢুকে যাবে? কুরবানি দিবে না, দিনের জন্য কোন কুরবানি করবে না, জান্নাতে ঢুকে যাবে? এত সহজ। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, রাসূলুল্লাহ তাকে বায়াত করেছেন, অনেকগুলো বিষয় বায়াত করেছেন। বায়াত করার পর সে জিহাদ এবং যখন সাদাকার কথা আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো সাদাকা করতে পারবো না, আমার কয়েকটা ছাগল আছে, যদি এগুলো আল্লাহর রাস্তায় দিয়ে দেই তাহলে আমি চলবো কিভাবে? আর জিহাদ করতে পারবো না, কেন জিহাদ করতে পারবো না? কারণ আমি যদি আমার ভয় আমি শুনেছি যে জিহাদ থেকে পিছনে সরে আসা পালিয়ে আসা এটা অনেক বড় মারাত্মক কবিরা গুণা, সুতরাং আমি আমার ইমান কম, এই গুণার মধ্যে আমি কি হতে পারবো না, লিপ্ত হতে পারবো না। তার হাত ধরে ঝাঁকি দিয়ে বললেন লা সাদাকাতা ওয়ালা জিহাদা ফাবিমা তাদখুলুল জান্নাহ, সদকাও দিবে না জিহাদও করবে না জান্নাতে প্রবেশ করবে কি দিয়ে? আল্লাহ বলেন আম হাসিবতুম, তোমরা কি ধারণা করছো আম তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ এখনো দেখেনি তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে, তোমাদের মধ্য থেকে কারা জিহাদ করেছে করে নাই এটা আল্লাহ দেখেন নাই, তার আগে তোমরা মনে করছো জান্নাতে ঢুকে যাবে, জান্নাত কি মামার বাড়ি এত সহজ মনে করছো? সুতরাং এই যে আমালটা জিহাদটা এবং শাহাদতটা এটা ছিল অনেক সুস্বাদ স্বাদের আমল, অনেক মজার আমল, কিন্তু এই আমালটা থেকে আমরা দূরে সরে এসে হাকিকতে আল্লাহকেও চিনতে পারতেছি না, তাওহীদকেও বুঝতে পারতেছি না। দেখেন আমরা তো সালাত পড়ি সুন্দর এই রুমে সালাত পড়ি, মুজাহিদরা দেখা যায় ময়দানের মধ্যে কি অবস্থা, উপর দিয়ে জঙ্গি বিমান একের পর এক চলে যাচ্ছে, যে কোনো মাটির নিচে মাইন থাকতে পারে, বুলেটের হাজার হাজার বুলেট আসতেছে, রকেট লঞ্চার আসতেছে, এক এক ভাবে মানে চারদিকে গোলাগুলি চলতেছে, মুজাহিদের কোন চিন্তা নাই, তিনি আল্লাহু আকবার বলে বলতে নিয়াত বানে বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই সত্তা তিনি পুরো জগতের মালিক ইয়াউমিদ্দিন আর রহমানুর রহিম, তিনি অতি দয়ালু পরম দয়ালু। ইয়াকা না'বুদু আর মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিশ্ব দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমরা তো শুধু তোমারই ইবাদত করি এবং তোমার নিকটই কি চাই সাহায্য চাই। তাহলে এই পরিস্থিতির মধ্যে কি করতেছে, নামাজ পড়তেছে। তাহলে এই নামাজের যে স্বাদ আর আমাদের নামাজের স্বাদ দুইটা কি এক হইতে পারে? বড় কঠিন বরফ, বরফের মধ্যে সেজদা দিচ্ছে। তাহলে ওই সেজদা আর এই সেজদার মাঝে পার্থক্য তো ভাই আসমান জমি, কিন্তু আমরা ওই জিন্দিটাকে গ্রহণ করছি না, ওই জিন্দিগিটা থেকে আজকে দূরে সরে আছি। আসলে আমাদের মতো মাহরুম আর কে হতে পারে? কেউ হতে পারে কখনোই না। এই জন্য শেষ যে কথাটা সেটা হলো, আমরা শাহাদতের মৃত্যুর থেকে দৌড়াই, জান্নাতের দিকে দৌড়াই, জিহাদ এই আমলটা আসলে যদিও কষ্টে তবুও কষ্ট নেই। কারণ দেখেন একটা অনেক সময় দেখা যায় একটা ছেলে নাপাক একটা মেয়েকে কি করে ভালোবাসে, ভালোবেসে সে কি করে হাত কেটে কেটে লেখে, সে কষ্ট পায় না। আমার রবকে আমি ভালোবাসি, রবের জন্য আমি রক্ত দিব, সেখানে কষ্ট কিসের? অবশ্যই কষ্ট, কিন্তু কষ্টের মধ্যে যে স্বাদটা আছে এই স্বাদটা পাওয়া দরকার। এটাই হলো ইমানের আসল লজ্জা, এই স্বাদই পেয়েছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কিন্তু আমরা আজকে এত মাহরুম, এত বঞ্চিত যে এই স্বাদটা থেকে সকলেই বঞ্চিত বঞ্চিত আছি। আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলকে শাহাদত দান করেন, সকলে মৃত্যু দান করেন, সকলকে জিহাদের ময়দানে মৃত্যু দেন, সকলে যেন জিহাদ অংশগ্রহণ করতে পারি, জিহাদ না করে যেন আল্লাহ মৃত্যু দেন। আমি